যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। যদি
এই গানটির গীতিকার যিনি, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয়তম ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং নাট্যকার হুমায়ুন আহমেদ। আজ আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে কথা বলব। বাংলাদেশের আরেকজন অত্যন্ত সুপরিচিত ছড়াকার লুৎফর রহমান রিটন আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি লুৎফর রহমান রিটন।
ধন্যবাদ।
হুমায়ুন আহমেদ গত হয়েছেন, বেশ কবছর অতিক্রান্ত হয়েছে, এখনো হুমায়ুন আহমেদের ব্যাপারে পাঠকদের আগ্রহ কমেছে বলে মনে হয় না। হুমায়ুন আহমেদ কিভাবে অন্য লেখকদের থেকে আলাদা?
আমার সঙ্গে হুমায়ুন আহমেদের পরিচয় হয়েছিল যখন তিনি এতটা খ্যাতির তুঙ্গে ছিলেন না। তিনি লিখছেন, তিনি টেলিভিশনের জন্য নাটক লিখছেন, বই লিখছেন, পরিচিত লেখক। তারপর তিনি আস্তে আস্তে বিখ্যাত হয়ে উঠলেন এবং বাঙালি মধ্যবিত্তের মানে অসামান্য কথক হয়ে গেলেন তিনি। আমি তো আমার সারা জীবনের এই যে সাহিত্য জীবন, সেই সাহিত্য জীবনে এবং টেলিভিশনেও আমার একটা জীবন আছে, এই দুটো জীবনে কিন্তু আমি এরকম মেধাবী মানুষ আমি দেখিনি। আমাদের সাহিত্যের অঙ্গনে তিনি ছিলেন একজন জাদুকরের মতো। তিনি যখন গল্প লিখেছেন তখন তিনি একটা ভিন্ন মাত্রায়, আমি একটুকে বলছিলাম যে বাঙালি মধ্যবিত্তের তিনি ছিলেন অপরূপ কথক। আমাদের মধ্যবিত্তের সুখ কষ্ট বেদনা আনন্দ প্রাপ্তি অপ্রাপ্তি স্বপ্ন আকাঙ্ক্ষা এই সব কিছু হুমায়ুন আহমেদ খুব ভালো বুঝতে পারতেন। একটা সময় আমরা দেখেছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যবিত্ত বাঙালির হৃদয় জয় করেছিলেন এবং ঘরে ঘরে তিনি পঠিত হতেন। আমি অনেকটা সেই রকম দেখছি তার মধ্যে, যে তিনিও কিন্তু বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং নারী পুরুষ নির্বিশেষে তাকে সবাই পাঠ করতেন। হুমায়ুন আহমেদের একটা বাড়তি যে পাওনাটা ছিল, প্রাপ্তিটা ছিল, সেটা ছিল তিনি ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করতে পেরেছিলেন, যেটা শরৎচন্দ্র পারেননি। যে কারণে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে, অর্থাৎ টেলিভিশনকে ব্যবহার করে তিনি আমাদের একেবারে ড্রয়িং রুমে চলে এসেছিলেন, বাঙালি মধ্যবিত্তের একেবারে ড্রয়িং রুমের বাসিন্দা হয়ে গিয়েছিলেন তিনি। এবং তার নাটক যখন প্রচারিত হতো বাংলাদেশ টেলিভিশনে, আমার তো মনে আছে, আমিও আরেক মধ্যবিত্তের সন্তান, আমি দেখেছি যে তার নাটক চলাকালীন রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, মানুষজন সব বাড়িতে পৌঁছে যেত আগেই, নাটক প্রচারিত হবার আগে, যেদিন তার নাটক প্রচারিত হবে সেদিন রাস্তাঘাট ফাঁকা সন্ধ্যার পর। তার ধারাবাহিক নাটক শুরু হয়েছিল এইসব দিন রাত্রি দিয়ে, সে এক অসাধারণ আলোড়ন সৃষ্টিকারী নাটক ছিল আমাদের টেলিভিশনের ইতিহাসে। এবং তারপর তিনি আরো অনেকগুলো ধারাবাহিক লিখেছেন, কোথাও কেউ নেই লিখেছেন, নক্ষত্রের রাত লিখেছেন। এবং আরো বিস্ময়কর হচ্ছে যে হুমায়ুন আহমেদ সেই জাদুকরী প্রতিভা ছিলেন, যে তিনি এমন সব নাটকের নাম দিতেন যে খুব সহজ নাম ছিল না কিন্তু, অর্থাৎ নামে যেটাই হোক হুমায়ুন আহমেদ নামটাই ছিল ব্র্যান্ডিং। অয়ময় নামে তিনি একটি ধারাবাহিক নাটক লিখেছিলেন টেলিভিশনের জন্য এবং সেটাও খুব জনপ্রিয়তা অর্জন করেছিল
এবং বহুব্রীহি।
এবং তারপর বলছিলাম এই নামটি আমার মনে মনে ছিল যে বলবো, যে বহুব্রীহি, এই নামে যে একটি ধারাবাহিক নাটক হতে পারে এবং সেটা কেউ কল্পনা করতে পারেন এবং দুঃসাহস দেখাতে পারেন, আমি হুমায়ুন আহমেদ ছাড়া আর কাউকে সেটা আমি দেখি না। অনেকে আমাদের দেশে আছেন সাহিত্য বোদ্ধা, তাদেরকে আমি প্রায়ই দেখি নানান আলোচনায় কম্পেয়ার করেন, যে হাসান আজিজুল হক এবং হুমায়ুন আহমেদ, কিংবা আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে হুমায়ুন আহমেদের তুলনা করতে চান, সৈয়দ শামসুল হকের সঙ্গে হুমায়ুন আহমেদের তুলনা করতে চান। আমি কিন্তু সেভাবে হুমায়ুন আহমেদকে মূল্যায়ন করি না। হুমায়ুন আহমেদ কেন সৈয়দ শামসুল হক হতে যাবেন বা হাসান আজিজুল হক হতে যাবেন, হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ, তিনি কেন আখতারুজ্জামান ইলিয়াসের মতন লিখবেন? তিনি তার মতো করে লিখেছেন, একটা সহজ সরল ভাষাভঙ্গি ছিল তার, খুবই স্মার্ট এবং ঝরঝরে একটা গদ্য ছিল তার, এবং সেই গদ্য ছিল এতটাই সহজ পাঠ্য যে তার গল্প উপন্যাস পড়তে হলে আপনাকে বাড়তি কোনো ডিগ্রি নিয়ে আসতে হবে না, আপনাকে একটা বিশেষ ভাবে শিক্ষিত হতে হবে না। আপনি বাংলা পড়তে জানেন, যে কোনো পাঠক মোটামুটি বাংলা পড়তে জানেন, তিনি তার সঙ্গে কমিউনিকেশন স্থাপন করতে পারেন। তিনি খুবই কমিউনিকেটিভ একটা ভাষা কিন্তু তার আয়ত্তে ছিল। আর ছিল গল্প বলার, স্টোরি টেলার হিসেবে তিনি ছিলেন অনন্য মাত্রার। বাঙালি মধ্যবিত্তের যে কোনো ঘটনাই তার হাতে গল্প হয়ে উঠত, যে কোনো মামুলি একটি বিষয় তার হাতে অসামান্য গল্প হয়ে উঠত। এবং সেই গল্পে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের আনন্দ বেদনাকে প্রত্যক্ষ করতাম, এবং সেই প্রত্যক্ষ করতাম বলেই কিন্তু মানুষ তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। বাঙালি মধ্যবিত্ত মনে করত যে তার স্বপ্নকে বাস্তবায়ন করবেন একমাত্র এই মানুষটি। আমি মনে মনে যে কথাটা ভাবছি, বলতে পারছি না, আমার ফ্যামিলিকে বলতে পারছি না, পরিবারকে বলতে পারছি না, সমাজকে বলতে পারছি না, আমার চারপাশের মানুষজনকে বলতে পারছি না, কিন্তু আমি মনে মনে আশা করছি যে হুমায়ুন আহমেদ সেই কথাটা বলে দেবেন। এবং তিনি বলতেন কিন্তু, যখন আমাদের দেশে রাজনৈতিকভাবে রাজাকাররা, একাত্তরের ঘাতক দালাল রাজাকাররা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু প্রতীকীভাবে তিনি ময়না পাখিকে দিয়ে নাকি টিয়ে পাখিকে দিয়ে তুই রাজাকার এই বাক্যটা তিনি উচ্চারণ করিয়েছিলেন। হ্যাঁ, তখন কিন্তু রাজাকারদের রাজাকার বলা যাচ্ছে না, কারণ রাষ্ট্র ক্ষমতায় তখন তারা মোটামুটিভাবে জাঁকিয়ে বসেছে। এবং যুদ্ধাপরাধীদের বিচার, যখন বিচারের মানে দাবিতে মানুষ যখন এতটা সোচ্চার হয়নি, তখনই কিন্তু তিনি একটা গল্প লিখেছিলেন জলিল সাহেবের পিটিশন নামে, যেখানে জলিল সাহেব নামে একজন মানুষ তার সন্তানকে হারিয়েছেন একাত্তরে, এবং 30 লক্ষ মানুষকে হত্যা করেছে যারা, তাদের তিনি বিচার চেয়ে একটা পিটিশন তৈরি করেছেন, সেখানে মানুষের সাক্ষ্য তিনি সংগ্রহ করছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই চরিত্র আবুল হায়াত করেছিলেন চরিত্রটি টেলিভিশন নাটকে, পরবর্তীতে নাটক হয়েছিল, এবং তিনি খুব বিস্ময়ের সঙ্গে বলছিলেন যে আচ্ছা 30 লক্ষ মানুষকে মেরে ফেলল, বিচার হবে না? পরবর্তীতে আমরা দেখেছি বিচার হয়েছে, বিচার হচ্ছে। এখানে কিন্তু হুমায়ুন আহমেদ আরেকটি অনন্য মাত্রায় চলে গেছেন। তো আমি এক কথায় যদি প্রকাশ করতে চাই যে হুমায়ুন আহমেদ তার লেখালেখি এবং মধ্যবিত্ত জীবন সব একাকার ছিল। মধ্যবিত্তের হাসি আনন্দের সঙ্গী ছিলেন তিনি, হাসি আনন্দের অনুষঙ্গ ছিলেন তিনি, তাকে ছাড়া আমাদের কোনো উৎসব হতো না। 21-এর বইমেলায় তিনি ছিলেন একটি ভিন্ন মাত্রার সবচেয়ে জনপ্রিয়তম মানুষটি। ঈদের নাটক হতো, ঈদের নাটকে তার নাটক না হলে বাঙালির ঈদের আনন্দটা মানে পরিপূর্ণ হতো না। ঈদ সংখ্যা, বাঙালি ঈদ সংখ্যা কেনে, সেখানে হুমায়ুন আহমেদের একটি উপন্যাস থাকা মানে ওই ঈদ সংখ্যাটি মানে পাঠকপ্রিয়তা পাবে, এইরকম একটি জায়গায় হুমায়ুন আহমেদ নিজেকে নিয়ে গিয়েছিলেন। তিনি আসলেই একজন অনন্য কথক বাঙালি মধ্যবিত্ত।
রিটন ভাই, আপনি অত্যন্ত গুছিয়ে মোটামুটি একটা ছোটদের হুমায়ুন আহমেদ বলে ফেললেন। হুমায়ুন আহমেদ আসলে বাংলাদেশে একটা অসাধারণ ঘটনা, এই জন্যে যে আমি তার সাথে যতবার দেখা হয়েছে, প্রথম যখন তার সাথে আমার দেখা হয় তখন তিনি শহীদুল্লাহ হলের একটি বাসায় থাকেন, এবং ততদিনে তিনি
প্রভোস্ট ছিলেন
এবং ততদিনে তিনি এইসব দিনরাত্রি লিখে ফেলেছেন, এবং তখন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি। তার বাড়িতে আমি গিয়েছিলাম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্যে। আমি তখন যদিও ছাত্র, আমি তখনও আমার পড়ালেখা শেষ করিনি, আমি একটা ইন্টারভিউ নিতে গেছি। উনি আমাকে ভেতরের বেডরুমে ডেকে খালি গায়ে লুঙ্গি পরে বসে পান ছেঁচে পান খাচ্ছেন, সেইখানে মাটিতে বসে আছেন, আমাকে নিয়ে বসে সাক্ষাৎকার দিলেন, এবং যাবার সময় আমাকে ডেকে, পেছন থেকে ডেকে ওনার একটা লেখা বই স্বাক্ষর করে অটোগ্রাফ দিয়ে আমার হাতে দিলেন। আপনার সাথে হুমায়ুন আহমেদেরও এরকম ব্যক্তিগত পরিচয় ছিল, আরো বেশি ব্যক্তিগত পরিচয় ছিল, সেটা একটু যদি বলেন।
ব্যক্তি হুমায়ুনের সঙ্গে আমার একদিকে যেমন ঘনিষ্ঠতা ছিল, তার মধ্যে আবার বলতে হয় যে অম্লমধুর সম্পর্ক ছিল। আমরা সব বিষয়ে আমি তার সঙ্গে একমত ছিলাম না, আমাদের অনেক বিমত ছিল। আমরা অনেক হাস্যরস করেছি, আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, ঢাকার বাইরে গেছি, ঢাকার বাইরে সার্কিট হাউসে রাত কাটিয়েছি। হ্যাঁ, আমাদের অনেক স্মৃতি আছে। আবার আমাদের মধ্যে ওই যে বললাম অম্লমধুর সম্পর্ক, আমরা অনেক তর্কও করেছি, অনেক অনেক সময় তার সঙ্গে আমার মতবিরোধ হয়েছে, অনেক সময় অল্প কিছুদিন তার সঙ্গে আমার কথাবার্তা বলাও বন্ধ থেকেছে, কিন্তু সম্পর্কটা কিন্তু ছিন্ন হয়ে যায়নি। যেমন একবার হুমায়ুন আহমেদ আমাকে ফোন করলেন, ফোন করে তিনি বললেন যে আমার মেয়ে নদী, হ্যাঁ নদী তখন খুবই ছোট, থ্রি ফোর বা ফাইভে পড়ে উদয়ন স্কুলে। তিনি ফোন করে বললেন যে রিটন, আমি একটা নাটক লিখছি টেলিভিশনে এবং সেটা একটা ধারাবাহিক নাটক হবে, তো সেখানে তোমার মেয়েটি, আমার মেয়েটি একটু মোটাসোটা ছিল, খেতে ভালোবাসতো, তো বললো যে তোমার মেয়েটিকে আমার যে নাটকে একটু লাগবে। আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে আপনার নাটকে লাগবে অবশ্যই, আমার নদী যাবে, কবে যাবে কোথায় যাবে বলে দেন। বলে না না এত জলদি তুমি রাজি হচ্ছ কেন, নদীর মায়ের সঙ্গে তুমি কথা বলো, তার পারমিশন তো আমার লাগবে, কারণ এই নাটকটি প্রচার হবে যখন তখন এই নাটকে তাকে নিয়ে আমি কিছু ফান করবো। হ্যাঁ সে প্রচুর কলা খাবে এবং বাবা মায়ের থাপ্পড় খাবে, প্রচুর থাপ্পড়ও খাবে, এবং তার চরিত্রটা কিন্তু জনপ্রিয়তা পাবে এবং রাস্তাঘাটে চলতে ফিরতে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, তো তুমি লেখক হিসেবে মেনে নেবে আমি তোমাকে জানি, কিন্তু তোমার বউ সেটা মানবে কিনা তার সঙ্গে আগে কথা বলো। আমার ব্যাপারটা খুব ভালো লেগেছিল যে পারিবারিক জীবনটাও তিনি যে সুন্দরভাবে দেখতে পারেন, আন্তরিকভাবে দেখতে পারেন, এবং আমি কিন্তু আমার স্ত্রীর সঙ্গে কথা বলে তারপরে আমার সেই মেয়েটিকে পাঠিয়ে দিয়েছিলাম, এবং নক্ষত্রের রাত নাটকে নদী নামের চরিত্রটি সে করেছিল, প্রচুর কলা খেত, ওর বাবার চরিত্র ছিল আব্দুল কাদের আর মায়ের চরিত্রটি করেছিলেন লাকি নাম, লাকি নাম একটু পরপর তাকে খালি চর মারত। হ্যাঁ হুমায়ুন আহমেদের কিন্তু একটা স্বভাব ছিল তার গল্প উপন্যাসের চরিত্ররা খালি চর বসে, হ্যাঁ নাটকের চরিত্র আপনি দেখেছেন খালি চর, আমি জানি না এটা কোন কারণে, কোন একটা মানসিক বিপর্যয় অথবা কোন একটি ঘটনা তার ব্যক্তি জীবনের ছিল যেখান থেকে তিনি এই চরটি সব জায়গায় ব্যবহার করতেন, আমার মেয়ের উপরও সেটি প্রয়োগ হয়েছিল, এবং সেই নাটক করতে গিয়ে আমি হুমায়ুন আহমেদের সঙ্গে আমার আরো ঘনিষ্ঠতা হয়েছিল, এবং ছোটদের কাগজ নামে আমার একটা মাসিক পত্রিকা ছিল, সেটার প্রথম সংখ্যা থেকে তিনি একটি ধারাবাহিক উপন্যাস শুরু করেছিলেন কালো জাদুকর নামে। তো আমরা একসঙ্গে বহুবার বসেছি, বহু আড্ডা হয়েছে, অনেক কথা হয়েছে, অসংখ্য স্মৃতি আসলে, সেই স্মৃতিগুলো একটি অনুষ্ঠানে বলা খুব মুশকিল। তবে তিনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন ছড়া লেখাকে। হ্যাঁ আমি একটা ছোট্ট ঘটনা বলি, একবার ঢাকা আমার ঢাকা নামে আমার একটা বই বেরোলো, এটা 1984 সালে। হ্যাঁ তো 1984 সালে বইমেলায় তিনি আমার বইটি আমার কাছ থেকে নিলেন, আমি তাকে লিখে দিলাম, তো তিনি দুদিন পরে তিনি ফিরে এসে বইমেলা আবার এরকম লেখকদের আড্ডা, তখন বইমেলার ভেতরে আপনার চা কফির দোকান ছিল, তো আমরা সেখানে বসে চা খাচ্ছি গল্প করছি, তো হুমায়ুন আহমেদ বললেন যে রিটন তোমার বইটি বাসায় নিয়ে পরশুদিন আমি আমার মেয়েদের সঙ্গে বসে পড়লাম, ভালো হয়েছে, পড়ে মনে হলো যে এই এই লেখা আমিও লিখতে পারি, এটা লেখা খুব সহজ, বইটার নাম ছিল ঢাকা আমার ঢাকা। তা আমি একটু খানিকটা অবাক করলাম যে এত সহজ তিনি কেন মনে করছেন, তারপর একটু পজ দিয়ে তিনি বললেন আমি আবার যখন এরকম একটি লেখা লিখতে বসলাম তখন বুঝলাম যে না এটা খুব সহজ ব্যাপার নয়, ছড়া লেখাটা সহজ নয়, তখন আমি বুঝলাম যে হুমায়ুন আহমেদের যে রসিকতাটা কোন মাত্রার, তাই না, তিনি অসম্ভব রসিক মানুষ ছিলেন, হাসতে পছন্দ করতেন, মানুষকে হাসাতে পছন্দ করতেন, তবে তিনি মানুষকে হাসার চাইতে কাঁদাতে বেশি ভালোবাসতেন, তিনি মধ্যবিত্তের যন্ত্রণাকে বুঝতেন, মধ্যবিত্তের সীমাবদ্ধতাকে বুঝতেন, মধ্যবিত্তের স্বপ্নকে বুঝতেন, তাদের স্বপ্ন ভঙ্গগুলোর কারণ বুঝতেন, তাদের সংকট বুঝতেন, তাদের দারিদ্র বুঝতেন, এমনকি মধ্যবিত্তের প্রেমও যে কতটা অধরা থাকে জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, বিবাহিত জীবনে, মানে সবকিছু এত নিখুঁত ভাবে তিনি তুলে আনতেন যে মনে হতো আমরা আমাদের নিজেদের জীবনকে দেখছি। হুমায়ুন আহমেদ আসলেই এক অনন্য প্রতিভা ছিল আমাদের বাংলা সাহিত্যের জন্য, বাংলা সংস্কৃতির জন্য, বাংলা নাটকের জন্য।
এই সাক্ষাৎকারের সীমিত পরিসরে সত্যি হুমায়ুন আহমেদের মতো একজন লেখককে সম্পূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব নয়। আমার ধারণা যে হুমায়ুন আহমেদ যারা পড়েছেন যারা পড়েননি সবাই আপনার কথা থেকে একটা স্পষ্ট ধারণা পাবেন এই লেখক সম্পর্কে, এই নাট্যকার সম্পর্কে, এই চলচ্চিত্র পরিচালক সম্পর্কে, এমনকি তিনি তার ছবিতে গানের কথাও লিখেছেন, যেই গানটি দিয়ে আমরা শুরু করেছিলাম এই সাক্ষাৎকার। লুৎফর রহমান রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হুমায়ুন আহমেদ যে উচ্চতার লেখক, যে মাপের লেখক, যে বিশাল প্রতিভাতার, সেই প্রতিভা নিয়ে এত কম সময় কিন্তু আলোচনা করা যায় না। আমি তো তার একজন ভক্ত পাঠকও ছিলাম, বাংলা সাহিত্যের আমি একজন পাঠক, এবং নিবিষ্ট পাঠক আমি বলবো। তো হুমায়ুন আহমেদের পাঠক ছিলাম আমি কোন মাত্রার একটু বলি শেষ পর্যায়ে এসে। আমি যখন বাংলাদেশে মানে নিয়মিত থাকছি তখন তার প্রকাশিত এমন কোনো বই ছিল না যেটা আমি পড়িনি। আমি তাকে খুব মানে নিবিড় ভাবে পড়তাম এবং আমি এতটাই তার ভক্ত ছিলাম যে আমি কোনো জার্নিতে যখন আমাকে দূর কোনো গন্তব্যে যেতে হবে, সেটা বিমানে হোক, ট্রেনে হোক, বাসে হোক, আমার সঙ্গে সবসময় হুমায়ুন আহমেদের বই আগেও থাকতো, এখনো থাকে। এখনো আমি হুমায়ুন আহমেদ ছাড়া আমার জীবনযাপন করি না, আমার জীবনযাপনের অংশ কিন্তু হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে যারা ছোট করেন তারা খুবই নিন্দনীয় কাজ করেন। হুমায়ুন আহমেদের ক্ষমতাকে স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো গ্লানি নেই, কোনো অপমান নেই, কোনো মানে সমস্যা নেই, কিন্তু আমরা অহেতুক একটা বিতর্ক জুড়ে দিই হুমায়ুন আহমেদ টিকবে কি টিকবে না। এই বিতর্ক চলছে কিন্তু হুমায়ুন আহমেদ টিকবেন না, তিনি হারিয়ে যাবেন, এরকম কথা অনেক শুনেছি। কিন্তু আসলে হুমায়ুন আহমেদকে এভাবে মুছে ফেলা সম্ভব না, বিশেষ করে বাঙালিদের কাছ থেকে। হুমায়ুন আহমেদ বাঙালিদের মননে মেধায় যেভাবে আঁচড় কেটেছেন সেরকম আঁচড় বাংলা সাহিত্যের আর কোনো লেখক কাটতে পারেননি।
ভবিষ্যতে আমরা এই বিষয়টি নিয়ে আবার কথা বলবো এই আশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন আহমেদের লেখা একটি গান দিয়ে আমরা শেষ করছি আজকের এই সাক্ষাৎকার।
যদি মন কাঁদে তুমি চলে এসো একবার।